শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ শনিবার 26শে মে, ওয়াশিংটনে এখন দুপুর, বাংলাদেশ এবং ভারতের রাত। ওয়াশিংটন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা অধিবেশনে, আমি সেলিম হোসেন। আজকের অনুষ্ঠানে রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সমাবর্তন সম্মান গ্রহণ করেই দৃশ্যত আবেগে আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
জহুরুল আলমের রিপোর্ট রয়েছে ঢাকা থেকে।
বাংলাদেশের বিভিন্ন স্থানে কথিত বন্দুকযুদ্ধে গত 2 সপ্তাহে নিহতের সংখ্যা 70 ছাড়িয়েছে।
বিদ্রোহী কবি কাজী নজরুল সম্পর্কে ডক্টর গোলাম মোর্শেদের সাক্ষাৎকার রয়েছে।
নজরুলকে বীর পূজা মুক্ত করে আমি তার সত্যিকারের জীবনীটা ধরার চেষ্টা করেছি।
সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শাহাদাত হোসেন সবুজ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে ইন শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার সম্ভাব্য আলোচনার ক্ষেত্র তৈরি করা নিয়ে মতবিনিময় হয়েছে বৈঠকে। সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে যে দুই কোরিয়ার সীমান্তে, সেখানে আলোচনা করেন দুই দেশের নেতারা। কিম জং উনের সাথে সাক্ষাৎকারে আলোচনায় ফলাফল সম্পর্কে আগামীকাল রবিবার সকালে মুন জে ইন বিস্তারিত জানাবেন বলে কর্মকর্তারা বলেছেন। দক্ষিণ কোরিয়া বলেছে, ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাদের সাথে আলোচনা বাতিলের ঘোষণা দেবার পর তারা সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন তারা সিঙ্গাপুরে যে ঐতিহাসিক বৈঠক হবার কথা ছিল তা কীভাবে পুনর্বহাল করা যায় তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেছেন, সিঙ্গাপুরের বৈঠকটি হবে সম্ভবত একই দিন, 12 জুন, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা ওই দিনের পরেও করতে পারি। বৈঠক সম্পর্কে নতুন সিদ্ধান্তটি আসে যখন গতকাল শুক্রবার উত্তর কোরিয়া নেতারা জানান কিম জং উনের সাথে বৈঠক বাতিল হবার কথা বলা হলেও তারা ট্রাম্পের সাথে আলোচনায় প্রস্তুত। আয়ারল্যান্ডে গর্ভপাত বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে গতকাল শুক্রবার যে গণভোট অনুষ্ঠিত হয়েছে তার গণনা চলছে আজ। ইতিমধ্যে দুটি বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে গর্ভপাতের পক্ষে বিপুল ভোট পড়েছে, যদিও গর্ভপাত বিরোধীরা এই গণভোটের প্রাথমিক ফলাফলকে দুঃখজনক বলে অভিহিত করেছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার আজ শনিবার সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে বলেন, এই প্রাথমিক ফলাফল হচ্ছে নীরব বিপ্লব। তিনি উল্লেখ করেন, জনগণ তাদের রায় দিয়েছে, আমরা আজ যা দেখছি তা হচ্ছে গত কয়েক দশক ধরে মানুষের মধ্যে যে নীরব বিপ্লব চলছিল তারই চূড়ান্ত রূপ। 1983 সালে গণভোটের রায়ে আয়ারল্যান্ডের সংবিধানের এক সংশোধনীতে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল। গত কয়েক দশক পর আবার অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফলে সেই সংশোধনী পাল্টে যাবে। যদি তাই হয় তাহলে রোমান ক্যাথলিক অধ্যুষিত রাষ্ট্রটির নারী অধিকারের ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন আসবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামের সম্মান অনেক বড় পাওয়া। আজ পশ্চিমবঙ্গের বর্ধমানে আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট গ্রহণের পর তিনি আবেগতাড়িত হয়ে এ কথাই বলেন। সেই সঙ্গে কাজী নজরুলের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এদিন তিনি ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 119তম জন্মজয়ন্তীকে সমাবর্তন অনুষ্ঠানের জন্য এই দিনটি বেছে নেয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের 3য় বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের 19 জন পড়ুয়া গবেষককে স্বর্ণপদক প্রদান করা হয়। 440 জনের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। পাশাপাশি এই সমাবর্তন অনুষ্ঠানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাম্মানিক ডিলিট প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তন সম্মান গ্রহণ করেই দৃশ্যত আবেগে আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার বক্তব্যের প্রতিটি ছত্রে ছত্রে ঝরে পড়ে আবেগ, ভারতের প্রতি কৃতজ্ঞতা। সেই সঙ্গে শেখ হাসিনা বলেন, কাজী নজরুল সবসময় বাংলাদেশের মানুষের চেতনায় জাগ্রত, বাংলাদেশের মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা। তাকে দেওয়া এই সম্মান বাংলাদেশের মানুষের সম্মান, প্রতিটি বাঙালির সম্মান বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। তিনি আরও বলেন, বাংলা ভাগ হতে পারে কিন্তু রবীন্দ্র নজরুলের কোনো ভাগ হয় না। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে গত 2 সপ্তাহে 70 জনেরও বেশি নিহত হয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
শুক্রবার গভীর রাতে এবং শনিবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এবং গোলাগুলিতে দেশের বিভিন্ন স্থানে 11 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের দাবি, নিহতদের সকলেই মাদক ব্যবসায়ী। এদিকে রাজধানী ঢাকার সবচেয়ে বড় মাদক স্পট মোহাম্মদপুর এলাকায় অবস্থিত জেনেভা ক্যাম্প বা বিহারি ক্যাম্পে র্যাব শনিবার অভিযান চালিয়েছে। র্যাবের 4টি ব্যাটেলিয়ন প্রায় 2.5 ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে সেখান থেকে নারী সহ শতাধিক মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীকে গ্রেপ্তার করেছে। অভিযান শেষে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মোহাম্মদ সাংবাদিকদের বলেন,
এখান থেকেই কিন্তু মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে, এখানে আসে এবং বিভিন্ন জায়গায় এটার বিতরণ হয়। সেক্ষেত্রে এটাকে বন্ধ করার জন্য যা যা কিছু করার প্রয়োজন আমরা সেটা করব।
জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে গুম এবং নিখোঁজ হওয়া ব্যক্তিদের ঈদুল ফিতরের আগে ফেরত চেয়েছেন তাদের স্বজনরা। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
ঢাকায় শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে স্বজনরা ছাড়াও অংশ নিয়েছেন রাজনীতিক এবং মানবাধিকার কর্মীরা। মানববন্ধনে গুম এবং নিখোঁজ হওয়া ব্যক্তিদের বাবা মা, স্ত্রী সন্তান এবং ভাই বোনেরা কান্না ভেজা কণ্ঠে রাষ্ট্রের কাছে আকুতি জানিয়েছেন তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার জন্য। তারা অভিযোগ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের স্বজনদের বাড়িঘর কিংবা রাস্তাঘাট থেকে তুলে নিয়ে যাওয়ার পর তাদের আর কোনো খোঁজ মিলছে না। বছরের পর বছর তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও কোনো লাভ হয়নি বলে উল্লেখ করে তারা বলেছেন, অনেক ক্ষেত্রে থানা পুলিশ মামলা নিতেও গড়িমসি করে। স্বজনরা অভিযোগ করেছেন, মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পুলিশ এ সম্পর্কে কথা বলতে কোনো আগ্রহ দেখায় না। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তারক্ষীরা কমপক্ষে 4 সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। কর্মকর্তারা বলেছেন ওই জঙ্গিরা পাকিস্তান সীমান্ত থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উত্তর পশ্চিমাঞ্চলের টংডাহার এলাকার প্রত্যন্ত অঞ্চলে আজ শনিবার সন্ত্রাসীরা ভারতীয় সেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। 1947 সালে ব্রিটিশ শাসন শেষ হবার পর থেকে কাশ্মীর ভারত এবং প্রতিবেশী পাকিস্তানের মধ্যে সংঘর্ষের প্রধান কেন্দ্রবিন্দু। ভারত থেকে আমেরিকায় সরাসরি বিমান চালু করতে চলেছে যুক্তরাষ্ট্র। আমেরিকা ডেল্টা এয়ারলাইন্স এই সরাসরি বিমান চালু করবে। এয়ার ইন্ডিয়া ছাড়া আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে ভারতের তেমন কোনো বিমান সংযোগ নেই। নতুন করে ডেল্টার পরিষেবা শুরু সম্পর্কে কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
আমেরিকার ডেল্টা এয়ারলাইন্সও কোথাও না থেমে মুম্বাই থেকে সরাসরি কয়েকটি আমেরিকার শহরে যাতায়াত শুরু করতে চলেছে। ডেল্টার প্রধান এড ব্যাস্তিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সরকারি মালিকানার বিমান সংস্থাগুলি যে যার সরকারের কাছ থেকে ভর্তুকি পায়, এই বিষয়গুলি সম্পর্কে সম্প্রতি প্রয়োজনীয় আলোচনা সারা হয়েছে নতুন করে ডেল্টার উড়ান শুরুর আগে। ওই ভর্তুকিভোগী মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলির সঙ্গে ডেল্টা প্রতিযোগিতায় পেরে উঠছিল না। মার্কিন সরকারের সঙ্গে ভর্তুকি নিয়ে কথাবার্তা হয়েছে UAE এবং কাতার সরকারি, এরপরই সমস্যা মিটেছে, ডেল্টা আবার উড়ান শুরু করতে চলেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ছড়িয়ে পড়েছে। এ রোগ বিশেষ করে যাতে শিশুদের মধ্যে বিস্তার না ঘটে সেজন্য জাতিসংঘ কাজ শুরু করেছে। ইউনিসেফ ইতিমধ্যে স্কুল এবং সামাজিক সংগঠনের সাথে প্রকল্প হাতে নিয়েছে যাতে করে আক্রান্ত শিশুরা একই সাথে মানসিক আঘাত মোকাবেলা করতে পারে। মারাত্মক ছোঁয়াচে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের 20 থেকে 90 ভাগই মৃত্যুর মুখে পতিত হয়। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে কলম্বিয়া হচ্ছে প্রথম যারা নেটো জোটভুক্ত হচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট ওয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, নেটোর অংশীদার হতে পেরে বিশ্ব দরবারে কলম্বিয়ার মর্যাদা বৃদ্ধি পাবে। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি উল্লেখ করেন, আগামী সপ্তাহে ব্রাসেলসে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরাই হব ল্যাটিন আমেরিকার একমাত্র দেশ যারাই মর্যাদা পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল কার্ফ বিদ্রোহীদের সাথে সংঘাত অবসান ঘটাতে বিশেষ ভূমিকা রাখেন, আর এজন্য তিনি 2016 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক নিয়ে প্রশ্নের অবসান এখনও ঘটেনি। যেমনটি বিশ্ব সংবাদে শুনেছেন, এই শীর্ষ বৈঠক নিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা আবার নিজেদের মধ্যে বৈঠক করছেন, কারণ ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ বৈঠক বাতিল ঘোষণা করবার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। আসলে ১২ জুনের ওই নির্ধারিত বৈঠকটি বাতিল করবার ঘোষণার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই সম্পর্কে ভয়েস অফ আমেরিকার জ্লাটিকা হকের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ এবং তাওহিদুল ইসলাম।
প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠক বাতিলের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন এবং আশা করেছেন আগামীতে কোনো এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
অল অফ দি কোরিয়ান পিপল নর্থ এন্ড সাউথ ডিজার্ভ টু বি এবল টু লিভ টুগেদার ইন হারমনি প্রসপেরিটি এন্ড পিস।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মানুষের শান্তি, সুখ ও সমৃদ্ধিতে বাঁচার অধিকার আছে এবং সেই উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ তখনই সম্ভব যখন পারমাণবিক অস্ত্র অপসারণ করা হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা উত্তর কোরিয়া তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করার কয়েক ঘন্টা পর আসে। বিশেষজ্ঞরা ট্রাম্পের এই ঘোষণার সময় নিয়ে সমালোচনা করেন। মিডলবারি ইনস্টিটিউটের মেলিসা হ্যানহাম বলেন,
ইন্টারন্যাশনাল রিপোর্টার্স হ্যাভ জাস্ট উইটনেসড this detonation and have Trump issue a cancel.
আন্তর্জাতিক সংবাদদাতারা এই পুরো ঘটনার সাক্ষী এবং এর কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বাতিলের ঘোষণা কিম জং উনের জন্য খুবই লজ্জাজনক। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সফরের সময় পিয়ংইয়াং তিন আমেরিকান নাগরিককে মুক্তি দিয়েছে, তবে দক্ষিণ কোরিয়া উত্তেজিত হয়ে পড়ে যখন তাদের লিবিয়ার সঙ্গে তুলনা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন হোয়াইট হাউস দক্ষিণ কোরিয়ার এমন আচরণের সুবিধা নিয়েছে বৈঠক বাতিলের। সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের জেমস ম্যাকিয়ান বলেন,
The Vice President and the National Security Advisor John Bolton have been laying the groundwork for the last couple of weeks in my view to attempt to cancel this summit.
আমার ধারণা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন গত কয়েক সপ্তাহ ধরে এই বৈঠক বাতিল করার জন্য কাজ করে যাচ্ছিলেন। তারা দুজনই নানা ধরনের মন্তব্য করে যাচ্ছিলেন যাতে বোঝা যায় তারা চাইছিলেন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করুক।
জেমস ম্যাকিয়ান বলেন, এটি খুবই আশ্চর্যজনক ছিল যে পিয়ংইয়াং তাদের পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধ করতে রাজি হবে, তবে ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য বিশেষজ্ঞ এবং কূটনীতিকদের জন্য এই সময়টি কাজে লাগবে। জেমস ম্যাকিয়ান বলেন,
It needs to be done in private. This public show of diplomacy or brinkmanship or whatever you want to call it has clearly not been productive.
এই পুরো বিষয়টি গোপন করা প্রয়োজন ছিল। জনসম্মুখে এই ধরনের কূটনীতির প্রদর্শন কখনো সুফল বয়ে আনে না। আমরা একটি বৈঠকের অপেক্ষা করছিলাম আগ্রহ নিয়ে, কিন্তু তা এখন আর হচ্ছে না।
বিশেষজ্ঞরা মনে করেন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া ভিন্ন মত পোষণ করে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে। আগামীতে এই সম্পর্কে আলোচনা করার জন্য দুই দেশকেই প্রস্তুতি নিতে হবে।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট গ্রহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগতাড়িত হয়ে কথা বলেছেন। বলেছেন এই সম্মান অনেক বড় পাওয়া। সেই সঙ্গে কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরমাশিস ঘোষ রায়ের বিস্তারিত প্রতিবেদন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তীকে সমাবর্তন অনুষ্ঠানের জন্য এই দিনটি বেছে নেয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৯ জন পড়ুয়া গবেষককে এদিন স্বর্ণপদক প্রদান করা হয়। ৪৪০ জনের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। পাশাপাশি এই সমাবর্তন অনুষ্ঠানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাম্মানিক ডিলিট প্রদান করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনে সম্মান গ্রহণ করে দৃশ্যত আবেগে আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার বক্তব্যের প্রতিটি ছত্রে ছত্রে ঝরে পড়ে আবেগ আর ভারতের প্রতি কৃতজ্ঞতা। শেখ হাসিনা জানান, বিশ্বের বহু প্রতিষ্ঠানই তাকে বিভিন্ন সময় সম্মান প্রদানের জন্য আমন্ত্রণ জানিয়ে থাকে, কিন্তু সময়ের অভাবে সবসময় সব জায়গায় গিয়ে উপস্থিত হতে পারেন না তিনি। কিন্তু কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে তাকে আমন্ত্রণ জানানোয় তিনি সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি। শেখ হাসিনা বলেন, কাজী নজরুল সবসময় বাংলাদেশের মানুষের চেতনায় জাগ্রত, বাংলাদেশের মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা। তাকে দেওয়া এই সম্মান বাংলাদেশের মানুষের সম্মান, প্রতিটি বাঙালির সম্মান বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বাংলা ভাগ হতে পারে কিন্তু রবীন্দ্র নজরুল কোনোদিন ভাগ হবেন না। এ প্রসঙ্গে তিনি বলেন,
মানুষের চেয়ে বড় কিছু নেই, কিছু বলে আর
একই সঙ্গে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার জন্য এদিন ফের ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় 1 কোটি বাংলাদেশি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন, সেই সময় খাবার ভাগ করে খেয়েছিল ভারতবাসী। আগামী দিনেও উপমহাদেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে ভারত বাংলাদেশ একযোগে কাজ করবে বলেও এদিন তিনি আশা প্রকাশ করেন। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কবি কাজী নজরুল ইসলামের 119তম জন্মদিন পালিত হয়েছে বাংলাদেশে গতকাল, আর পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে আজ। নজরুলের সাহিত্য এবং জীবন নিয়ে লেখা হয়েছে অনেক বই। এবছর প্রকাশিত হয়েছে নজরুলের জীবনী গ্রন্থ বিদ্রোহী রণক্লান্ত। জীবনীকার ডক্টর গোলাম মোর্শেদ বলেছেন, নজরুলের এই জীবনীটি তিনি লিখেছেন সম্পূর্ণ নির্মোহ দৃষ্টিকোণ থেকে, যেখানে নজরুলের সাফল্য এবং ব্যর্থতার কথা রয়েছে বস্তু নিরপেক্ষ বিশ্লেষণে। লন্ডনে অবস্থানরত ডক্টর গোলাম মোর্শেদের সঙ্গে ওয়াশিংটন থেকে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
ডক্টর গোলাম মোর্শেদ, এবছর প্রকাশিত হল আপনার লেখা নজরুল জীবনী বিদ্রোহী রণক্লান্ত। নজরুলের ওপর বেশ কিছু জীবনী গ্রন্থ রয়েছে, বিশেষ করে নজরুলকে যারা সরাসরি দেখেছেন তারাও তার সম্পর্কে লিখেছেন, কিন্তু আপনার এই জীবনী গ্রন্থটি একটু ভিন্ন রকমের। নজরুলের জীবনী গ্রন্থটি ভিন্ন রকমের। এই জীবনী গ্রন্থে এই প্রচ্ছদে একটা কথা খুব লেখা আছে যে তাঁর প্রচলিত জীবন কাহিনীতে সত্য মিথ্যা একাকার হয়ে গেছে। গোলাম মোর্শেদের দীর্ঘদিনের গবেষণার ফল এই নজরুল জীবনীতে নজরুলকে দেখা যাবে তাঁর সত্যিকার স্বরূপে। আপনার লেখা এই নজরুলের জীবনী গ্রন্থ বিদ্রোহী রণক্লান্তের বৈশিষ্ট্যগুলোকে আপনি কিভাবে দেখেন?
দেখুন, জীবনী মানে সাংসারিক এবং ঘটনার ফিরিস্তি নয়, জীবনী মানে বীর পূজাও নয়, জীবনী মানে একজন ব্যক্তিকে বড় করা অথবা ছোট করা তার কোনোটাই নয়, জীবনী মানে হচ্ছে একজন ব্যক্তিকে স্বরূপে প্রতিষ্ঠিত করা। আমি এই জীবনী লিখতে গিয়ে নজরুলকে বীর পূজা মুক্ত করে আমি তার সত্যিকারের জীবনীটা ধরার চেষ্টা করেছি। জীবনী লিখতে গেলে আমরা দেখতে পাই, যেমন রবীন্দ্রনাথের জীবনী, তাতে আমরা দেখতে পাই যে তিনি বাড়িতে যে পরিবেশের মধ্যে বড় হয়েছিলেন সেই পরিবেশটা কবি হওয়ার মতোই ছিল, বড় হওয়ার মতোই ছিল। তাতে তিনি স্কুলে গিয়ে থাকেন অথবা নাই গিয়ে থাকেন। কিন্তু নজরুলের জন্ম চুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে, এবং সেখানে তিনি এমন দরিদ্র পরিবারে জন্মেছিলেন যে সেখানে লেখাপড়া শেখার একটা সুযোগ পর্যন্ত তিনি পাননি। সুতরাং তিনি কি করে নজরুল হলেন বা তিনি কি করে যা হয়েছিলেন তা হতে পারলেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। আমি সেই প্রশ্নটার উত্তর দেবার চেষ্টা করেছি, আমি খুঁজে বের করার চেষ্টা করেছি বা একটা উত্তরও দিয়েছি যে কিভাবে এটা সম্ভব হয়েছিল যে তিনি এত বড় কবিতে পরিণত হলেন। আসলে তিনি এক অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। আমরা যারা সাধারণ মানুষ তারা মুখস্থ করেও শিখতে পারি না, সারাদিন ধরে চেষ্টা করলেও একটা জিনিস শিখতে পারি না, কিন্তু নজরুল শিখতে পেরেছেন দেখে শুনে এবং চিন্তা করে। তো আমার এই বইতে আমি যে জিনিসটা দেখিয়েছি নজরুলের, সেটা হচ্ছে নজরুল মানুষ, অনেক সীমাবদ্ধতা নিয়ে একজন মানুষ। তিনি মুসলমান ছিলেন কি হিন্দু ছিলেন, কি ধনী ছিলেন কি দরিদ্র ছিলেন, এ সমস্ত আমি বিবেচনা করিনি। বিবেচনা করিনি মানে এগুলোকে আমি গ্রাহ্য করিনি। তিনি কেমন মানুষ ছিলেন, তার ব্যক্তিত্বটা ঠিক কেমন ছিল, আমি সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছি। তার সমস্ত সীমাবদ্ধতা নিয়ে তিনি একজন মানুষ সেইভাবে দেখাতে চেষ্টা করেছি, যেখানে তিনি বড় ছিলেন বড় বলেছি, যেখানে তিনি বড় হতে পারেননি সে কথাটা উল্লেখ করেছি। এর আগে যে সমস্ত জীবনী লেখা হয়েছিল সে সমস্ত জীবনীতে আমরা বিলক্ষণ একটা বীর পূজা লক্ষ্য করি। নজরুলকে কেউ দেখেছেন মুসলমান কবি হিসেবে, যারা মুসলমান জীবনী লেখক তারা, আবার কেউ কেউ নজরুলকে দেখেছেন হয়তো খানিকটা রিজার্ভেশন নিয়েই দেখেছেন, তিনি মুসলমান ছিলেন বলে তাকে যথেষ্ট সমাদর করতে পারেননি। কিন্তু আমি নজরুল ইসলাম সম্পর্কে নির্মোহ, আমার কোনো মোহ ছিল না, কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা ছিল। তিনি যে একটা বড় প্রতিভাবান মানুষ, এই জিনিসটা আমার মাথায় সবসময় ছিল, তার প্রতি দরদও ছিল। এই দু তিন দিন আগে একটা রিভিউ বেরিয়েছে পবিত্র সরকারের এই বই সম্পর্কে, তাতে তিনি এই কথাটা বলেছেন যে ছত্রে ছত্রে নজরুলের প্রতি একটা ভালোবাসা প্রকাশ পেয়েছে, ভালোবাসা প্রকাশ পেয়েছে, কিন্তু এর মধ্যে কোথাও পূজা প্রকাশ পায়নি। এইটা হচ্ছে আমার এই জীবনের বৈশিষ্ট্য।
আপনি বলছিলেন যে নজরুলকে নিয়ে অনেকে মহাবিষ্ট হয়ে পড়েন, তাদের বিশেষ রকমের মোহ থাকে। এই প্রসঙ্গে বলি যে সাধারণ পাঠক আমাদের মতো, তারা প্রায় সকলেই নজরুলকে বিদ্রোহী কবি বলেই জানি। তো নজরুলের এই বিদ্রোহী সত্তার উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আপনার গবেষণায় কি বলা হয়েছে?
আমি দেখুন মনে করি যে নজরুল আদৌ বিদ্রোহী ছিলেন না। একবার একটা চিৎকার করেছিলেন বিদ্রোহী বলে, কিন্তু তিনি বিদ্রোহী ছিলেন না। কলকাতায় যখন ফিরে আসেন নজরুল, তখন নজরুল মুসলমান গল্প লেখক, তার চরিত্ররা সব মুসলমান, তারা আরবি ফার্সি শব্দ প্রভূত ব্যবহার করে। এমনি এক ব্যক্তি ফিরেছিলেন কলকাতায় এবং ফিরেছিলেন হাবিলদারের পোশাক পরে। সেই নজরুল ইসলাম এক বছর তিন মাসের মাথায় কলকাতায় ফিরে আসার পর থেকে আমরা তাকে দেখতে পাচ্ছি বিদ্রোহী কবিতা রচনা করতে। এটা কি করে সম্ভব হলো? আমি এর একটা ব্যাখ্যা দিয়েছি, এর আগে কোনো জীবনীকার এই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেননি। নজরুলের ভাষা কি করে ধীরে ধীরে পরিবর্তিত হলো, নজরুলের ভাষায় কি করে দেবদেবীরা আস্তে আস্তে দেখা দিতে শুরু করলেন, এই সমস্তর মধ্য দিয়ে আমরা একটা কবিতা পেলাম, বিদ্রোহী কবিতা লেখার তিন মাস আগে লেখা, আগমনী নাম। সেই কবিতায় আমরা দেখতে পাই যে তিনি মানুষের জয়গান করতে চাইছেন। তিনি দানবও চান না, দেবতাও চান না, তিনি মানুষ চান। এবং সেই লেখাটা লিখে তার মধ্য দিয়েই হাত পাকিয়েছিলেন এবং তার তিন মাস পরে তিনি বিদ্রোহী কবিতা রচনা করলেন। এই বিদ্রোহী কবিতার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে তার নিজের জাগরণের কথা তিনি বলছেন। রবীন্দ্রনাথ যেমন নির্ঝরের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে নিজে একদিন হঠাৎ করে নিজের কবিত্ব সম্পর্কে টের পেয়েছিলেন, অনুভব করেছিলেন যে একটা সুপ্ত প্রতিভা, একটা সুপ্ত কবি সত্তা তার মধ্যে ঘুমিয়ে আছে, নজরুলও তেমনি এই কবিতা লিখেছিলেন নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো। নজরুল বিদ্রোহী কবিতা লিখেছিলেন তার কবি সত্তার সম্পর্কে তিনি পুরোপুরি উপলব্ধি করার পর, এবং পরবর্তীকালে তিনি বিদ্রোহের কবিতা লেখেননি, তিনি খুব অল্প দিন, এই বছর দুয়েক হয়তো দেশাত্মবোধক কবিতা লিখেছেন, বিদ্রোহের কবিতা লিখেছেন, সেগুলো বেশিরভাগই পুনরাবৃত্তি। কিন্তু তারপরে কিন্তু তিনি আর আদৌ বিদ্রোহের কোনো কবিতা লেখেননি, বিদ্রোহের গানও লেখেননি, তিনি বরং গজল লেখা শুরু করলেন, প্রেমের কবিতা লেখা শুরু করলেন, প্রেমের গান লেখা শুরু করলেন।
তো তার যে এই অন্য সত্তাটা, অর্থাৎ বিদ্রোহীর বাইরের সত্তাটা, এবং আপনি বলেছেন যে বিদ্রোহী কবিতা লেখার পর এই ধরনের খুব একটা বেশি কবিতা তিনি লেখেননি, অন্যদিকে তিনি গেছেন, তো এই তার অন্যান্য সত্তাকে পাঠকদের কাছে কি খানিকটা আড়াল করে ফেলেছে তার এই বাচ্চত বিদ্রোহী পরিচিতিটা?
আপনি একদম খাঁটি কথা বলেছেন। তিনি বিদ্রোহী কবিতা এমন একটা কবিতা লিখেছিলেন যে কবিতার কোনো তুলনা বাংলা সাহিত্যে নেই। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবিতা একটাই আছে, এবং সেই কবিতাটার মধ্যে শেষ দিকে গিয়ে তিনি একটা কথা বলেছেন যে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যতক্ষণ পর্যন্ত ধ্বনিবে ততক্ষণ পর্যন্ত তিনি বিদ্রোহের কথা বলবেন। এই যে কথাটা, এটা এত মানুষকে ছুঁয়েছিল, মানুষের মনকে ছুঁয়েছিল, যে এই কথাটা দিয়েই তিনি পরিচিত হয়েছেন। নজরুল কিন্তু নিজে পরবর্তীকালে বলেছেন, কিন্তু আমাকে বিদ্রোহী বলবেন না, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, এ কথা তার নিজের লেখাতেই আছে।
নজরুলকে কেউ মুসলমান হিসেবে দেখছে, কেউ অন্যভাবে দেখছে, তো অনেকেই মুসলমানরা তাদের নিজেদের কবি হিসেবেই দেখেন, অনেকেই, সবাই না যদিও, তেমনি হিন্দুরাও নজরুলকে তাদের বিশ্বাসের গণ্ডির মধ্যেই আবদ্ধ রাখতে চান। এই যে দান্দিক বিষয়, সেটাকে আপনি কিভাবে দেখবেন, যেখানে তিনি গজলও লিখেছেন, শ্যামাসঙ্গীতও লিখেছেন? নজরুলের মধ্যে কি কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল বলে আপনার মনে হয়েছে?
এক অর্থে বাইরে থেকে দেখলে আমরা বলবো যে তার মধ্যে দ্বন্দ্ব ছিল, সবিরোধ ছিল। তিনি একদিকে বৈষ্ণবদের কীর্তন এবং সেই কীর্তন আর শ্যামাসঙ্গীত, এ তো একত্রে যায় না। তার কারণ শ্যামার যারা স্বার্থ তাদের সঙ্গে বৈষ্ণবদের দারুণ ঝগড়া, দারুণ বিরোধিতা, সুতরাং এই দুটো একসঙ্গে যেতে পারে না। আবার মুসলমানি কবিতাও তিনি লিখছেন, মুসলমানি গান তিনি লিখছেন, হাম লিখছেন, নাথ লিখছেন, সেটা আবার এই দুটোর সঙ্গে যায় না। এই যে আপাত দৃষ্টিতে তিনটি সত্তা তার আমরা লক্ষ্য করি, তিনটাই সত্য, কিন্তু এর কোনোটাই বানানো নয়। তিনি যখন মুসলমানি কবিতা লিখেছেন, হাম লিখেছেন, নাথ লিখেছেন, তখন কিন্তু তিনি অন্তর দিয়েই লিখেছেন, তিনি যে ফরমায়েশের জন্য লিখেছিলেন তা নয়। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে তিনি যখন ইসলামী গান লিখেছেন তখন হাম বেশি লেখেননি, লিখেছেন না। এবং সেই নাথ তিনি বারবার করে বলছেন যে হযরত মুহাম্মাদের কথা তিনি লিখছেন, একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনি লিখছেন। আবার তিনি যখন কীর্তন লিখছেন তখন তিনি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন সামনে, আবার যখন শ্যামাসঙ্গীত লিখছেন তখন তিনি শ্যামা মাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ তার যে ভক্তি, এই ভক্তিটা ব্যক্তিকেন্দ্রিক, ভক্তিটা কোনো একটা কিছু দেখতে পাওয়া যায় এমন একটা জিনিসের প্রতি তিনি ভক্তি স্থাপন করেছেন। আপাত দৃষ্টিতে দেখলে এটা সবিরোধের ব্যাপার, তিনটা সত্তা, কিন্তু যদি আমরা ভক্তি দৃষ্টি দিয়ে দেখি তাহলে বলবো যে ভক্তি দিয়ে তিনি গেঁথে দিয়েছেন এই তিনটা পরস্পর বিরোধী সত্তাকে।
অর্থাৎ এক ধরনের সুফিবাদী চেতনা তার মধ্যে কাজ করেছে?
হ্যাঁ, নিশ্চয়ই কাজ করেছে। তা নয় তো তিনি অত হাম না লিখে অত হযরত মুহাম্মদকে নিয়ে নাথ লিখতে পারতেন না।
এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হলো রবীন্দ্রনাথ ও নজরুলের মধ্যকার সম্পর্ক নিয়েও বিভিন্ন জনের মধ্যে মেরুবর্তী ধারণা রয়েছে। হিন্দু মুসলমান প্রসঙ্গটি চলে আসে, যদিও রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না সেই অর্থে, তো সেই প্রসঙ্গে একটা বিভাজন হয়, কিংবা বড় কবি ছোট কবি হিসেবে বিভাজন হয়, এবং এটা দুপক্ষেই হয়, মুসলমানদের মধ্যেও হয়, খানিকটা হিন্দুদের মধ্যে হয়। আপনি একজন গবেষক হিসেবে রবীন্দ্রনাথ ও নজরুলের সম্পর্ককে কিভাবে দেখেছেন?
দেখুন, নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা চলতে পারে না। নজরুলকে যখন দেখেন রবীন্দ্রনাথ তখন তাকে স্নেহ করতেন। নজরুল একজন সাধারণ মানুষ, কিন্তু নজরুলের প্রতিভা ছিল অসাধারণ, এবং সেই প্রতিভা দেখে রবীন্দ্রনাথ তার প্রতি স্নেহাসিক্ত হয়েছিলেন। এবং নজরুল যখন জেলে ছিলেন, জেলে গিয়েছিলেন দেশদ্রোহের দায়ে, তখন রবীন্দ্রনাথ নজরুলের প্রতি যে স্নেহ, তার সেই স্নেহের নিদর্শনস্বরূপ বসন্ত নামক গীতিনাট্য উৎসর্গ করেছিলেন নজরুলের নামে। এবং সেইটা থেকে সবাই ধরে নিয়েছেন যে নজরুলের প্রতি তার অসম্ভব দরদ ছিল। কিন্তু এই সম্পর্কে আমার সন্দেহ হয় যে নজরুল সম্পর্কে দরদ তখন থাকলেও পরবর্তীকালে ছিল কিনা। আমরা 1927 সালে একটা বিতর্কের সূচনা হয়েছিল এই দুজনের মধ্যে, বড়োর পীরিতি বালির বাঁধ এই নামে নজরুল একটা প্রবন্ধ লিখেছিলেন। তার কারণ রবীন্দ্রনাথ নজরুলের, সম্ভবত নজরুলের খুন শব্দটির ব্যবহার নিয়ে আপত্তি করেছিলেন। 40 বছর আগে রবীন্দ্রনাথ স্বয়ং বাল্মীকি প্রতিভার মধ্যে খুন কথাটা লিখেছিলেন, কিন্তু সেই খুন হচ্ছে খুন হওয়া, এই অর্থে খুন মানে রক্ত নয়। কিন্তু নজরুলের একটা আদরের শব্দ ছিল খুন, তিনি বারবার ব্যবহার করেছেন খুন লাল অর্থে, খুন রক্ত অর্থে। সুতরাং নজরুলের প্রিয় শব্দ খুন, সেই খুন শব্দের সমালোচনা করলেন রবীন্দ্রনাথ একটি সভায়, এবং সেখানে তিনি বলেছেন এইসব শব্দ দিয়ে চমক লাগিয়ে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন অনেকে। এই কথাটা নজরুল কে খুব ক্ষুব্ধ করেছিল এবং তিনি এই প্রবন্ধটা লিখে এর প্রতিবাদ করেছিলেন। এই প্রবন্ধটা আসলে নজরুলের প্রতি রবীন্দ্রনাথের মনোভাবকে আমার ধারণা নির্দিষ্ট করেছিল। রবীন্দ্রনাথ দূরে সরে গিয়েছিলেন, রবীন্দ্রনাথ যে স্নেহের দৃষ্টিতে দেখতেন নজরুলকে সেই দৃষ্টিটা সম্ভবত এখানেই শেষ হয়ে যায়, যদিও প্রকাশ্যে রবীন্দ্রনাথ কিছু বলেননি। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু নজরুলকে যে বই উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ, বসন্ত, সেই বসন্ত গীতিনাট্যের দ্বিতীয় সংস্করণে কিন্তু নজরুলের নামে যে এটা উৎসর্গ করা সেই উৎসর্গ পত্রটি ছিল না।
কিন্তু নজরুলও তো তার বই উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথের।
হ্যাঁ, নজরুল সঞ্চিতা উৎসর্গ করেছেন 1928 সালে, সেটা করেছেন, কিন্তু নজরুলের পক্ষে রবীন্দ্রনাথকে উৎসর্গ করা সবসময় সম্ভব, কিন্তু রবীন্দ্রনাথ যে ক্ষুণ্ণ হয়েছেন সেটা ভুলে গেলে চলবে না। কিন্তু নজরুলের ধারণা ছিল কিনা আমি জানি না যে রবীন্দ্রনাথ ক্ষুব্ধ হয়েছেন অথবা অপ্রসন্ন হয়েছেন, কিন্তু সত্যি সত্যি রবীন্দ্রনাথ অপ্রসন্ন হয়েছিলেন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথকে লেখা চেয়েছেন নজরুল তার বিভিন্ন পত্রিকার জন্য। নজরুলের এই সমস্ত অনুরোধের প্রতি রবীন্দ্রনাথ কখনো সাড়া দেননি, বরং তিনি সযত্নে সরে গেছেন চিঠি লিখে 1935 সালে যে তিনি খুব ব্যস্ত, তার পক্ষে লেখা সম্ভব নয় ইত্যাদি। এইটি আমার গবেষণা থেকে আমি বলতে পারি।
ডক্টর গোলাম মোর্শেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ডক্টর গোলাম মোর্শেদের এই দারুণ সাক্ষাৎকারটি সবাই উপভোগ করেছেন। ফেসবুকে আমাদের অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন ইতিমধ্যেই। ফয়সাল আহমেদ শিপন লিখেছেন, কবি নজরুলকে নিয়ে ডক্টর গোলাম মোর্শেদের মূল্যায়ন খুবই ভালো লেগেছে। জয়ন্ত হৈমন্তী লিখেছেন, শঙ্কর হালদার লিখেছেন, সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন, আহমেদ মুনির লিখেছেন, ডক্টর গোলাম মোর্শেদের এই ইন্টারভিউটি অত্যন্ত ভালো লেগেছে এবং সবাই বলেছেন যে ধন্যবাদ গবেষক গোলাম মোর্শেদ, খুবই মূল্যবান তথ্য তুলে ধরেছেন, যা শুনে দারুণভাবে সমৃদ্ধ হয়েছি আমরা। নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে মূল্যায়ন, তার মধ্যে তার বিদ্রোহ এবং প্রেমের কবিতাগুলোকে আলাদা আলাদা করেছেন, তার সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করেছেন। তার কবিতার দু একটি লাইন শুনলেই সেটি পরিষ্কার হয়ে যায়। যেমন বিদ্রোহীতে তিনি যেমন বলেছেন, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি শান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আবার বলেছেন, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্নী, আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর। আবার বলেছেন, আমি উত্তর বায়ুমালয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনা গান গাওয়া, আমি আকুলনী দাগ তিরাশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী মাছায়া ছবি। কবি নজরুল ইসলামের নানান রকম কবিতা রয়েছে, গানও রয়েছে তার অত্যন্ত চমৎকার সুন্দর। ফিরোজা বেগমের কণ্ঠে একটি গানের কিছু অংশ আমরা এখন শুনতে পারি।
পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয় চাহি চোখে চাহিও পথ চলিতে যদি গো সেদিন চোখে যে প্রিয় নামে ডাকিতে মোরে সে নাম ধরে বারেক ডাকিও পথ চলিতে
প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এবারে ভিন্ন প্রসঙ্গ। 15 বছর পর ক্ষমতায় ফিরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদ বলেছেন, এখনকার তুলনায় প্রধানমন্ত্রী হিসেবে তাঁর আগের 20 বছর ছিল অনেক সহজ। বর্তমানে মালয়েশিয়া ঋণের ভারে জর্জরিত এবং দুর্নীতিতে দেশটি আন্তর্জাতিক বদনাম কুড়িয়েছে। 9 মে মহাতির মোহাম্মদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফেরেন। তাঁর সাবেক রাজনৈতিক মতাদর্শের বিরোধী পক্ষের সঙ্গে জোট করে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। নাজিব কোটি কোটি ডলার চুরি করেছেন এবং মালয়েশিয়ার সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারি করেছেন, এই অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাজিব অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডক্টর মহাতির মোহাম্মদ যেমনটি বলেছেন,
well, my first 20 years as prime minister was fairly easy. I inherited a system that is already there. All I have to do is to introduce new ideas so that we can expedite the growth and development of Malaysia.
তিনি বলছিলেন, আমার প্রথম 20 বছরের প্রধানমন্ত্রিত্ব ছিল অনেক সহজ। আমি এখন এমন একটি শাসন যন্ত্র পেয়েছি যেখানে সব ঠিকঠাক নেই আগের মতো। আগে সবই ঠিকঠাক ছিল, আমার শুধুমাত্র নতুন কিছু মতাদর্শ যুক্ত করতে হয়েছিল, কিছু নতুন পরিকল্পনা করতে হয়েছিল এবং তাতে মালয়েশিয়ার ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। তিনি বলেন, আগের সেই অবস্থা এখন আর নেই, মালয়েশিয়ায় সব কিছুই ধ্বংস হয়ে গেছে, যেমনটি তিনি বলছিলেন।
Actually destroyed. Its finances has been destroyed. The system of government has been ignored and not used. A new system.
তিনি বলছিলেন, আমি এমন একটি দেশের ক্ষমতা হাতে পেয়েছি যেখানে আগের সবকিছুই ধ্বংস হয়ে গেছে। দেশটির আর্থিক অবস্থা ধ্বংসপ্রাপ্ত, সরকারের আইন কানুনকে পরোয়া করা হয়নি, একটি নতুন শাসন, বলা যায় স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। মহাতিরের একসময়কার রাজনৈতিক মিত্র নাজিব 2009 থেকে 2018 সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2015 সাল থেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। দেশের বিনিয়োগ তহবিল যা তার নিয়ন্ত্রণে ছিল সেখান থেকে বিপুল পরিমাণে অর্থ নিখোঁজ হয়। এই সপ্তাহে পুলিশ নাজিবের বাড়ি থেকে অনেকগুলো স্যুটকেস উদ্ধার করেন যা সোনা দানা, নগদ অর্থসহ নানা দামি পণ্যে পূর্ণ ছিল। নাজিবকে দুর্নীতি দমন কমিশনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি বলেছেন, আমি তাদের সকল প্রশ্নের উত্তর ঠিক মতোই দিয়েছি। ওই দুর্নীতির অভিযোগে দেশটির ওপর চরম প্রভাব ফেলেছে নানান দিক থেকে, কারণ নিখোঁজ হওয়া ওই অর্থের বেশিরভাগই ঋণের অর্থ ছিল। মাহাতির মোহাম্মদ বলেন, তিনি চেষ্টা করছেন কিভাবে এই সংকটের সমাধান করা যায়। তার ভাষায়,
We inherited a country that has been very badly governed. The previous government has accumulated huge amounts of borrowings from other countries, from foreign banks, etc., and even from local sources. So the first thing that we need to do, of course, is to ensure that we are able to service the loan at least, and to try and reduce the principal that has been borrowed. This is what is occupying our time now, because it's not easy.
তিনি বলছিলেন, আমি এমন একটি সরকার পেয়েছি যেখানে সুশাসন ছিল না। আগের সরকার বিপুল অঙ্কের বিদেশি ঋণ নিয়েছিল, বিদেশের বিভিন্ন ব্যাংক এবং স্থানীয় ব্যাংক থেকেও ঋণ নেওয়া হয়েছিল। ওই ঋণ শোধ করবার ব্যবস্থা করতে হবে, অন্তত মূল ঋণের অঙ্ক শোধ করতে হবে। নজিবের করা মিথ্যে সংবাদ আইন বাতিলের ব্যবস্থা করা হবে বলে জানান মাহাতির মোহাম্মদ।
We intend to scrap fake news. What I did say was that people do not even know what is fake news, so they become frightened to say what is proper because they feel that it might be in breach of the law.
Fake news বা মিথ্যা সংবাদ আইন বাতিলের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। তবে গণমাধ্যমের উপর কিছুটা নিয়ন্ত্রণ না রাখলে বর্ণবাদী উস্কানি জেগে উঠতে পারে, এমন কথাও বলেন ডক্টর মাহাতির মোহাম্মদ। চীনা রাষ্ট্রদূত বাই টিয়ানের সঙ্গে বৈঠকের পর মাহাতির সিদ্ধান্ত নিয়েছেন বেইজিংয়ের সঙ্গে নাজিবের করা অবকাঠামো উন্নয়ন চুক্তি নিয়ে আলোচনা করবেন, যাতে এর আওতায় বিপুল অঙ্কের ঋণ থাকলেও স্থানীয়ভাবে মানুষের উপকার যেন হয়। তবে তিনি আশাবাদী, আলোচনার ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ যেন না হয় সেই চেষ্টাই করবেন তিনি। এখন শ্রোতাদের চিঠিপত্রের জবাব মিতালি দিচ্ছেন তাহিরা কিবরিয়া এবং রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম।
আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন মোহাম্মদ নূর জামাল ঢালি, উপজেলা দাকব, খুলনা থেকে। লিখেছেন, আমি আপনাদের নতুন বন্ধু, আজই দাকবের বন্ধু মুকুল সর্দারের কাছ থেকে আপনাদের ফ্যান পেজের সন্ধান পেলাম। ফ্যান পেজ থেকে এই মেইল ঠিকানাটি সংগ্রহ করি, তারপর লিখছি। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, গ্রহণ করলে খুশি হব।
বাহ, চমৎকার লিখেছেন। তো ওনার সাথে তো টেলিফোনে আমরা যোগাযোগ করেছি। নূর জামাল ঢালি, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, আমি লাইনে আছি।
তো আপনি আমাদের অনুষ্ঠান কি শুনছেন? ফ্যান পেজ তো আপনি দেখছেন নিশ্চয়ই?
হ্যাঁ, আপনাদের ফ্যান পেজ দেখছি আর ওখানে আমি অনেকে দেখছি, আর আপনাদের সঙ্গে তো আমি এই সময় যুক্ত হলাম গতদিন, আপনাদের ফ্যান পেজ সম্পর্কে জানতে পারলাম।
আচ্ছা, আপনি এর আগে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শোনেননি কখনো?
না, তেমন ভাবে শোনা হয়নি। তো ডাকুবের বন্ধু মুকুল সর্দার এবং তোরা বিশ্বাস যশোরের বন্ধু, ওনারা কত উৎফুল্ল করে এটা শোনার জন্য। তো
চোখটা
আটকে গেল, সেটা ছিল বাংলাদেশের মাদক অভিযান ও মাদক
আমাদের বুধবারের, হ্যাঁ বুধবারের অনুষ্ঠানে হয় কলিন শোতে। তো আপনি এক মাদক সম্পর্কে, আপনাদের এলাকায় মাদক নির্মূল অভিযান যে চালানো হচ্ছে বা এই যে তৎপরতা চলছে কয়েকদিন ধরেই তো হচ্ছে সরকারি পক্ষ থেকে, এবং ওখানে স্থানীয় লোকজনও নিশ্চয়ই এর বিরুদ্ধে কিছু কিছু উদ্যোগ নেয়, তো আপনি কি মনে করেন, আপনার বক্তব্য কি?
আমি মনে করি যে সমাজের যে খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, এটার মূলেই আছে মাদক দ্রব্য। যেমনটা মানুষ তরুণ এবং তরুণেরা যেভাবে ঝুঁকে পড়ছে মাদকের মধ্যে, সেটা মানে তারা পুরোপুরি আসক্ত হয়ে যাচ্ছে, যার ফলে তাদের মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে, আর মস্তিষ্ক বিগড়ে যাওয়ার কারণে তাদের বুদ্ধি কম। দেখা যায় যে তারা, হ্যাঁ, দেখা যাচ্ছে যে তাদের মাথায় কাজ করতেছে না, উল্টো পাল্টা একটা কাজ করেই ফেলছে, এরকম তাই আর কি।
তো এটার জন্য, এটা রোধ করার জন্য, এই ধরনের তৎপরতা, অপরাধ বন্ধ করার জন্য আপনি কি মনে করেন একজন সাধারণ মানুষ হিসেবে স্থানীয় লোকজন কি করতে পারেন? তাদেরকে তো সাহায্য করা উচিত এই থেকে বিরত রাখার জন্য।
হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন শিক্ষক, পিতামাতা বা গুরুজন যারাই আছেন, তো তাদের পিতামাতা বা শিক্ষকরা যাতে ছেলে বা মেয়েদেরকে খেয়াল রাখে, এবং পাশাপাশি যদি দেখে যে ছেলেটা বা মেয়েটা কোথায় যাচ্ছে বা কার সঙ্গে ঘুরতেছে, এমনটা যদি দেখে তাহলে হয়তো বা কিছুটা মাঠ থেকে বিরত রাখা যাবে ছেলে মেয়েদেরকে।
মোহাম্মদ নূর জামাল ঢালি, আপনার এই মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদের সাথে যোগ দিলেন। তো আগামীতে আপনি আমাদের ফেসবুক পেজ দেখবেন এবং অনুষ্ঠানও শোনার চেষ্টা করবেন আশা করব, এবং তারপরে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, ওয়েব পেজ কেমন লাগছে, ফেসবুক কেমন লাগছে, সেটা আপনার কাছ থেকে শুনব। আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আমাকে ফোন করার জন্য, আর বিশেষভাবে বলবো যে শ্রোতা বন্ধুদেরকে, যারা আমার কথাগুলো শুনছেন, এই প্রশংসা দিচ্ছি, আর তাদেরকে বলবো যেন তারা বারবারই ভয়েস অফ আমেরিকা শোনেন এবং ইমেইল করেন।
মোহাম্মদ ঢালি, অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন এটাই আমরা আশা করছি। এর পরের চিঠিটি একটি ইমেল, লিখেছেন খন্দকার রফিকুল ইসলাম, সভাপতি সোর্স অফ নলেজ ক্লাব, শাহপুর কে পাড়া, সান্তাহার থেকে। দীর্ঘ ইমেল লিখেছেন মিতালি, ভয়েস অফ আমেরিকা, আমার অনেক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আমি আপনাদের বেতার কেন্দ্রের অতি পুরাতন এবং একনিষ্ঠ শ্রোতা, আমার পরিবারের সকল সদস্য আপনাদের বেতার কেন্দ্রের নিয়মিত শ্রোতা। বাহ, চমৎকার। আমার ক্লাবের সদস্য সংখ্যা অনেক এবং নিয়মিত আপনাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করে থাকি। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার হৃদয় মন ছুঁয়ে যায়, এক কথায় খুবই ভালো লাগে। আমাদের শ্রোতা ক্লাবের জন্য পেন ড্রাইভ সহ অন্যান্য উপহার সামগ্রী পাঠালে যার পর নাই খুশি হব, অনুরোধ রাখবেন আশা করি, এবং সবার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আরও বিস্তারিতভাবে লিখেছেন, তবে পুরোটা পড়া সম্ভব হচ্ছে না।
ওনাকেও আমরা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ক্লাবের সকল সদস্যদের শুভকামনা করছি, আর হ্যাঁ, উপহার সামগ্রী ক্যালেন্ডার অবশ্যই পাঠাবার ব্যবস্থা করব।
হ্যাঁ, আপাতত কিন্তু পেন ড্রাইভ পাঠানো সম্ভব হচ্ছে না, যদি কখনো
হাতে এলে অবশ্যই পাঠাবো,
নিশ্চয়ই পাঠাবো।
এরপরে চিঠি কি?
এরপরের ইমেল, ছোট্ট একটি ইমেল পাঠিয়েছেন ফাইজু গাবুয়া কিশোরগঞ্জ থেকে। আপনি লিখেছেন, মাঝে মাঝে আপনাদের তরঙ্গ ভালো শোনা যায় না।
হ্যাঁ, আসলে অনেক সময় শ্রবণ মানটা ঠিক হয় না, সেটা অনেকেই অভিযোগ করেন। আমরা চেষ্টা করি, দেখুন এটা তো একটা টেকনিক্যাল ব্যাপার, আমরা যখন সম্প্রচার করি তখন আমরা ভালোভাবেই করি, যেখানে যাচ্ছে ইথারে ছড়িয়ে পড়ছে, বেতার তরঙ্গ কোথায় যাচ্ছে, কখন আবহাওয়া কেমন থাকছে, সব কিছুর উপরে তো নির্ভর করে। তো আমরা চেষ্টা করি যাতে ভালোভাবে আপনারা শুনতে পান, সেটাই আমাদের সব সময়কার চেষ্টা। ধন্যবাদ চিঠি লেখার জন্য।
আরেকটি কথা, আমাদের অনুষ্ঠান কিন্তু শর্টওয়েভে প্রচারিত হয় না, তো আপনি চেষ্টা করলেও আসলে শর্টওয়েভে আপনি শুনতে পাবেন না। এরপরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ জাফরুল ইসলাম জাফর, গ্রাম কৃষ্ণপুর ছয়ঘড়িয়া, গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে। লিখেছেন, প্রিয় ভাইয়া ও আপু, আপনাদের জন্য বসন্তের এই দিনের ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। ভাই, ফাল্গুন তো এসে চলে গেছে, দেখতে পাচ্ছি আপনি এই ইমেলটি পাঠিয়েছেন বেশ কিছুদিন আগে। সে যাই হোক, আরও লিখেছেন, আমি আপনাদের নিয়মিত শ্রোতা, আপনাদের প্রোগ্রাম শুনি কিন্তু কখনো ইমেল বা পত্র লিখি নাই, এবার অনেক সাহস করে লিখলাম। আপনাদের নারীকণ্ঠ ভালো লাগছে এবং নানা কিছু জানতে পাচ্ছি, এসব আয়োজন থেকে অনেক কিছু শেখা যায়। ভয়েস অফ আমেরিকাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের অনুষ্ঠান থেকে কিছু জানতে পারলে আমরাও খুশি হই যে আপনাদের কাজে লাগছে, আমাদের যা প্রচার করছি সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারছেন, আমেরিকা সম্পর্কে জানতে পারছেন, দেশ বিদেশ সম্পর্কে জানতে পারছেন, কোনো বিষয়বস্তু নিয়ে যেসব আমরা আলোচনা করি সেসব বিষয়ও জানতে পারছেন। তো আজকে হাতে খুব একটা সময় নেই তাহেরা, উঠতে হবে।
কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো শেষ করছি। লিখেছেন অজয় কুমার সরকার, নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। এরপরে চিঠিটি লিখেছেন গাজী মমিনউদ্দিন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা থেকে লিখেছেন। শ্রোতা বন্ধুরা আমাদের কাছে ইমেল করে আমাদের ফেসবুক ফ্যান পেজে প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।
এখন সম্পাদকীয় শুনবেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট সম্মেলনে ভাষণে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ওএএস এর সনদ উদ্ধৃতি দিয়ে বলেন, স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়নের জন্য প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অপরিহার্য। সমগ্র গোলার্ধের মুক্ত দেশগুলি সেই সত্যের প্রতি সমর্থন ব্যক্ত করবে, তবে গোলার্ধের বহু জায়গায় স্বৈরাচারের কালো মেঘ এখনও জনজীবনকে দুর্বিষহ করে রেখেছে। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, কিউবায় যেমন কাস্ট্রো পরিবার পুলিশি এক রাষ্ট্র কায়েম করেছে, নিকারাগুয়ায় লক্ষ লক্ষ জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করলে অনেক ক্ষেত্রেই তাদের উপর মারাত্মক শক্তি প্রয়োগ করা হয়, তবে ভেনেজুয়েলা এমন একটি দেশ যেখানে স্বৈরাচারী নির্মমতা পূর্ণ ব্যাপকতা লাভ করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্বৈরাচারী দুঃশাসন সেদেশে এনেছে চরম দারিদ্র আর দুর্নীতি। সেই সরকারের দমননীতির কারণে বহু জনগণকে নির্বাসনে যেতে হয়েছে। একদা নন্দিত গণতান্ত্রিক দেশ ভেনেজুয়েলাকে প্রেসিডেন্ট মাদুরো একনায়কতন্ত্র দেশে পরিণত করেছে। ভেনেজুয়েলার জনগণের যদি সুযোগ থাকত তবে তারা অন্য পথে বেছে নিতেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স 20 মে তারিখে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত নির্বাচনকে প্রতারণামূলক এবং মিথ্যা বলে অভিহিত করেন। মাদুরো সরকার তাদের সপক্ষে ভোটদানকে উৎসাহিত করার জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্য বিতরণ করেছে। ভেনেজুয়েলায় আদালত এবং নির্বাচনী কাউন্সিলগুলি মাদুরোর প্রিয়পাত্র দিয়ে ভর্তি ছিল। বড় বড় বিরোধী দলগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, বিরোধী নেতাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে এবং ভিন্ন মতাবলম্বীদের কারারুদ্ধ করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, আজ আমরা তাই মাদুরো এবং তার সরকারের প্রতি এই লজ্জাজনক নির্বাচনকে বানচাল করার আবেদন জানাচ্ছি। ভেনেজুয়েলার জনগণকে তাদের ইচ্ছা পূরণের সুযোগ দিতে হবে, কারণ ভেনেজুয়েলার জনগণ আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বসবাসের অধিকার আশা করতে পারেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, মাদুরো সরকারকে তার কৃতকর্মের জন্য দায়ী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার অন্যান্য পদক্ষেপে নেওয়া সহ 50 জন বর্তমান এবং প্রাক্তন শীর্ষ কর্মকর্তাদের উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা থেকে পেট্রো ডিজিটাল মুদ্রা প্রত্যাহার করে নিয়েছে। মিস্টার পেন্স পশ্চিম গোলার্ধের দেশগুলির প্রতি ওএএস সংস্থা থেকে ভেনেজুয়েলার সদস্যপদ বাতিল করে তাদের আর্থিক ব্যবস্থা থেকে দুর্নীতিপরায়ণ নেতাদের অর্থ আত্মসাতের পদ বন্ধ করে তাদের দেশে ভেনেজুয়েলার নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করে ভেনেজুয়েলার জনগণের পাশে এসে দাঁড়িয়ে আরও কিছু অবদান রাখার অনুরোধ জানান। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, ভেনেজুয়েলার জনগণ গণতন্ত্র এবং তাদের স্বাধিকার আবারও ফিরে পাওয়া প্রত্যাশা করতে পারেন।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। আর এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে ইন শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার সম্ভাব্য আলোচনার ক্ষেত্র তৈরি করা নিয়ে মতবিনিময় হয়েছে বৈঠকে। সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে যেই দুই কোরীয় সীমান্তে, সেখানে আলোচনা করেন দুই দেশের নেতা। কিম জং উনের সাথে আলোচনার ফলাফল সম্পর্কে আগামীকাল রবিবার সকালে মুন জে ইন বিস্তারিত জানাবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া বলেছে, ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা সাথে আলোচনা বাতিলের ঘোষণা দেবার পর তারা সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন তারা সিঙ্গাপুরে যে ঐতিহাসিক বৈঠক হবার কথা ছিল তা কীভাবে পুনর্বহাল করা যায় তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেছেন, সিঙ্গাপুরের বৈঠকটি হবে সম্ভবত একই দিন 12 জুন, এবং প্রয়োজন যদি পরে তাহলে ওই দিনের পরেও আমরা করতে পারি। বৈঠক সম্পর্কে নতুন সিদ্ধান্তটি আসে যখন গতকাল শুক্রবার উত্তর কোরিয়া জানায় তাদের নেতা কিম জং উনের সাথে বৈঠক বাতিল হওয়ার কথা বলা হলেও তারা ট্রাম্পের সাথে আলোচনায় প্রস্তুত। আয়ারল্যান্ডে গর্ভপাত বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে গতকাল শুক্রবার যে গণভোট অনুষ্ঠিত হয়েছে তার গণনা চলছে আজ। ইতিমধ্যে দুটি বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে গর্ভপাতের পক্ষে বিপুল ভোট পড়েছে। যদিও গর্ভপাত বিরোধীরা এই গণভোটের প্রাথমিক ফলাফলকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভার্দার ভারতকে আজ শনিবার সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই প্রাথমিক ফলাফল হচ্ছে নীরব বিপ্লব। তিনি উল্লেখ করেন, জনগণ তাদের রায় দিয়েছে। আমরা আজ যা দেখছি তা হচ্ছে গত কয়েক দশক ধরে মানুষের মধ্যে যে নীরব বিপ্লব চলছিল তারই চূড়ান্ত রূপ। 1983 সালে গণভোটের রায়ে আয়ারল্যান্ডের সংবিধানের অষ্টম সংশোধনীতে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল। কয়েক দশক পরে আবার অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফলে সেই সংশোধনী পাল্টে যাবে। যদি তাই হয় তাহলে রোমান ক্যাথলিক অধ্যুষিত রাষ্ট্রটির নারী অধিকারের ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার কারাগার থেকে আজ যুক্তরাষ্ট্রের এক নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওই নাগরিক জোস হল্ট গত 2 বছর কোনো ধরনের বিচার ছাড়াই হাজত বাস করছিলেন। ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, আজ সন্ধে 7টায় বিমানে করে সদ্য মুক্তিপ্রাপ্ত ব্যক্তিটিকে ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসা হবে এবং সেখান থেকে হোয়াইট হাউসে তার পরিবারের সাথে সে মিলিত হবে। 26 বছর বয়স্ক ডোনাল্ড জোনস হল্ট 2016 সালে ভেনেজুয়েলার নাগরিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সেখানে তার বাড়িতে অস্ত্র পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। আবহাওয়াবিদরা বলেছেন, 8ই জুনের মধ্যে বর্ষা নেমে যাবে। আবহাওয়া দপ্তর এরকম আভাসই দিয়েছিল আগেই যে চলতি বছরের বর্ষা স্বাভাবিক সময়ে আসবে। পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে এই একটি রিপোর্টটি পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
শুক্রবার বর্ষা ঢুকে পড়ল বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জে। একথা জানবার পর আবহবিদেরা আরও জোর দিয়েই বলছেন, আর দেরি নেই, আগামী 8ই জুনের মধ্যেই কলকাতা সমেত গোটা দক্ষিণবঙ্গেই বর্ষা নেমে যাবে। সেটা যদি সত্যি হয় অন্তত কলকাতায় বর্ষা নামার প্রত্যাশিত দিনেই বর্ষার আগমন ঘটবে। 2017 সালে কিন্তু কলকাতায় বর্ষা নামতে 12ই জুন হয়ে গিয়েছিল। এবছর গরম যতই পড়ুক মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হয়ে আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার ফলে এবছরের গ্রীষ্ম আর অসহ্য হয়ে ওঠেনি। দক্ষিণবঙ্গের আগেই বর্ষার বৃষ্টি এসে পড়বার কথা কেরল উপকূলে আগামী 29শে মে, সেটিও সময় মতো তো বটেই, একটু আগেও ঘটে যাওয়ার সম্ভাবনা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শুনছিলেন গৌতম গুপ্তের রিপোর্টটি। ভারত শাসিত কাশ্মীরের নিরাপত্তা রক্ষীরা কমপক্ষে 4 সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। কর্মকর্তারা বলেছেন, ওই জঙ্গিরা পাকিস্তান সীমান্ত থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উত্তর পশ্চিমাঞ্চলের টাঙ্গাহার এলাকার প্রত্যন্ত অঞ্চলে আজ শনিবার সন্ত্রাসীরা ভারতীয় সেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে কলম্বিয়া প্রথম নেটো জোটভুক্ত হচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, নেটোর অংশীদার হতে পেরে বিশ্ব দরবারে কলম্বিয়ার মর্যাদা বৃদ্ধি পাবে।
আজকের বাংলা অধিবেশন একেবারে শেষের পর্যায়ে। শেষ করবার আগে জয়ন্ত হৈমন্তীর একটি ছোট্ট সংবাদ আমি জানাতে চাই। আগামীকাল ওয়াংখেড়েতে মহামারণ, আইপিএল এর গ্র্যান্ড ফিনালে, এই সংবাদটি তিনি জানাতে চেয়েছেন। আজকের অধিবেশন এ পর্যন্ত। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন বিল অ্যান্ড্রয়েডি। শেষ হলো ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অধিবেশন। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে।
This program has come to you from the Voice of America, Washington.